ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান মোতাবিক ভালো ভালো আমরা কিছু নিয়ত করে নিই। ইলমে দিন শিক্ষা অর্জনের নিয়তে বয়ান করব, শুনব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব, এবং বিশেষ করে তরিকত বিষয়ক বয়ান আমরা শ্রবণ করব, যাতে তরিকতের স্তরগুলো আমরা বুঝতে পারি এবং তার মধ্যে আমরা কামিয়াবি অর্জন করতে পারি। ফানাফির রসুল, ফানাফিল্লাহ বা কাবিল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারি। পীরমসজিদের আদব কায়দাগুলো আমরা শিখতে পারি এবং এর উপর আমল করতে পারি। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো আমরা একটি দুরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ আজ, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মোবারকের দিন আমার প্রতি 80 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই গুনাহ ক্ষমা হওয়াটা এটা গুনাহে সাগীরা, কেননা গুনাহে কবিরা যেগুলো হবে সেগুলো তওবা ব্যতিরিকে মাফ হয় না। গুনাহে সাগীরাগুলো আল্লাহ পাক আলিমের জিয়ারাতে, কামিল পীরমসজিদের জিয়ারাতে এবং বিভিন্ন নেক আমলের কারণে মাফ করে দেন। তেমনইভাবে দুরুদে পাকের বারাকাতেও গুনাহের সগীরাগুলো মাফ হতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন, আমিন। একজন মুরিদের উচিত তার পীরমসজিদের যে গোপন রহস্যগুলো রয়েছে এগুলোকে গোপনই রাখা। পীরমসজিদের নিগুড় তত্ত্ব বা রহস্য যা সে জ্ঞাত হয়, যা সে জেনে যায় বা অনুভব করে বা অন্যের নিকট কখনো প্রকাশ করা ঠিক না, কিংবা তা প্রকাশ করার অনুমতি পীরের নিকট না চাওয়া, কারণ তা গোপন রাখাটাই পরম আদব ও দুঃসাধ্য কাজ। কিন্তু নিজ রহস্য গোপনীয় কথা পীরের নিকট নির্জনে প্রকাশ করা উচিত, এবং পীর সাহেব যা ব্যাখ্যা দিবেন তা তরিকতের ভাইদের নিকটও কখনো প্রকাশ করা উচিত। যেমন অনেকেই আমরা এরকম রয়েছি যে কিছু স্বপ্ন দেখলাম অথবা এমন কিছু আমার সাথে ঘটছে যা মানুষের কাছে বলতে পারছি না, কিন্তু এই সকল কিছু পীরমসজিদের কাছে বলা উচিত। নিজের জাহির ও বাতিন পীরমসজিদের কাছে সদা সর্বদা কি স্পষ্ট থাকে, তো সেজন্য আমার সকল কার্যাদি পীরমসজিদকে জানানো উচিত, এবং তিনি যে কাজগুলো দিবেন অথবা বলবেন যদি এটা অন্যদেরকে না বলা। আল্লাহ তাআলার নিকট থেকে কোনো প্রকার ক্ষমতা, কারামাত, ফয়েজ বা নিয়ামত লাভ করলে তা গোপনে পীরকে জানানোটা খুবই দরকার রয়েছে, এটা কর্তব্য, অতীব কর্তব্য রয়েছে। তাহলে পীর তার নিজ রহস্যের মানে সঙ্গ, নিজ যে রহস্য রয়েছে, নিজের যে পাওয়ার রয়েছে, নিজের যে আধ্যাত্মিকতা রয়েছে, তার মাধ্যমে মুরিদকে আরও কামালিয়াত দান করতে পারেন, মুরিদকে আরও উচ্চ শিখরে পৌঁছাতে পারেন। যদি পীর সাহেবের নিকট না বলে তখন দেখা যাবে যে যদি অন্য কোথাও বলে তখন তার বাবা হবে, বাবা হলে তার মধ্যে আমিত্ব চলে আসতে পারে, অহংকার চলে আসতে পারে, গরিমা চলে আসতে পারে, যার কারণে সে হতে পারে তার যে প্রাপ্যটা ছিল, তিনি যা পেয়েছিলেন তা হারিয়ে ফেলেন। পীর মুর্শিদের কাছে যদি যাওয়া হয় এবং বলা হয় তো তিনি সেটাকে আপনি কোনো সম্পদ যদি পেয়ে থাকেন, তো সম্পদ হেফাজতের জন্য তো আপনাকে কোথাও না কোথাও যেতে হবে, তাই না? সম্পদ পেয়েছেন, সেটা এমনি এমনি করে রেখে দিলে সেটা কি আপনি রক্ষা করতে পারবেন? পারবেন না। তেমনইভাবে আল্লাহ প্রদত্ত কোনো কামালিয়াত, কোনো কারামত, কোনো কিছু যদি আপনার হাসিল হয়, তাহলে সেটা রক্ষা করার জন্য পীর মুর্শিদের কাছে দোয়াও চাইতে হবে এবং তার থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার রুবুবিয়াতের রহস্য প্রকাশ করা এটা তো উচিত নয়। অতএব রহস্য নিগূঢ় তত্ত্ব গোপন রাখার ক্ষমতা অর্জন করা অত্যন্ত কর্তব্য, এবং তা প্রকাশ করা কোনো কিছু যদি অন্বেষণ করার হয় তাহলে এটা এমনটা করা উচিত না। কোনো রহস্য অনেক সময় দেখা যায় এটা কেন বলল, কী জন্য বলল, এর রহস্য উদ্ঘাটন করতে চাই, মানে প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, এ ধরনের মানুষজন আসলে বেশি দিন ভালো থাকতে পারেন না। আপনাকে কিছু একটা বলে দিলেন, আপনি বিনা দ্বিধায় নির্বাক্যে আপনি যখন মেনে নেবেন, সেই আমল করবেন, তখন দেখা যায় আপনি অনেক কিছু হাসিল করবেন। আর এটাই কিন্তু ইসলামের শিক্ষা। আপনি দেখুন না, সূরা বাকারার যদি সারে নজুল পড়েন, যে একটা গাভীকে জবাই করার জন্য বলল, এখন যদি সে একটা গাভী এনেই, তাফসীরকারগণ বলেন যদি একটা গাভী এনেই তিনি জবাই করে দিতেন তাহলে কিন্তু হয়ে যেত। এখন প্রশ্ন করছেন যে ইয়া নবী আল্লাহ, কী ধরনের গাভী হবে, কী রঙের হবে, তো এটা কেমন হবে, বয়স কতটুকু হবে, বিভিন্ন প্রশ্ন করতে করতে যত প্রশ্ন করেছেন ততই ফেসেছে। পরে পরক্ষণে দেখা গেল এত দাম দিয়ে সেই গাভীটি ক্রয় করতে হলো, যা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। সেজন্য বুজুর্গানে কেরাম থেকে প্রশ্ন যত কম করা যায় ততই ভালো। আপনি কোনো ওলিয়ে কামিলের দরবারে গিয়েছেন, তিনি যা কিছু বলেছেন আপনি নির্দ্বিধায় নির্বাক্যে যখন মেনে নেবেন, তখন হতে পারে এর মধ্যে আপনার কোনো ভালো নিহিত রয়েছে। নিজ অন্তরে যে সকল খাতার বা ওয়াসওয়াসা উদয় হয়, অনেক ওয়াসওয়াসা আসতে পারে, অনেক কিছু উদয় হতে পারে, এগুলোও আপনার পীর মুর্শিদের নিকট ব্যক্ত করা, তাহলে কি হবে, এগুলোর কাজ তিনি করে দিবেন। যে এই ওয়াসওয়াসা আসছে আমি এর কি করব, এই ওয়াসওয়াসা আসছে আমি এটা কি করব। ফর এক্সাম্পল, আপনি কোনো ডক্টরের শরণাপন্ন হলেন, ডক্টরকে আপনার পার্সোনাল ডক্টর, তিনি আপনার ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্ট করার কারণে কিছু ঔষধ দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে আপনার কী কী সমস্যা আমাকে জানাবেন, কারণ আপনি যদি এই ঔষধ সেবনকালীন সময় আপনার এটাও সমস্যা হচ্ছে, ওটাও হচ্ছে, সেটাও হচ্ছে, যদি ডক্টরের কাছে না বলেন তাহলে আপনার রোগ কিন্তু সঠিকভাবে কী হবে না, আপনার সঠিকভাবে যাবে না, তাই না? সেজন্য পীর মুর্শিদের নিকটে নিজের যে ওয়াসওয়াসার কথা, নিজের ভিতর যে কষ্টের কথা অথবা সমস্যার কথাগুলো তার কাছে শেয়ার করতে হবে, ইনশাআল্লাহ আজসা বাতাল। নচেত শীঘ্রই মুরিদকে শয়তানের ছলে পড়তে হবে এবং মরদুদ, লাঞ্ছিত, বিতাড়িত হতে হবে। পীর ও মুর্শিদ হচ্ছেন চিকিৎসক তুল্য, তার নিকট পীরার অবস্থা, পীরা মানে রোগের অবস্থা গোপন করলে দিলের, মানে এটা তো দিলের রোগ, এই দিলের রোগের কথা যদি আপনি গোপন করেন তাহলে চিকিৎসা এটা হওয়া সম্ভব না। কোনো ডক্টরের কাছে আপনি যদি নিজের গোপন রোগের কথা গোপন করে ফেলেন তাহলে আপনি সঠিকভাবে চিকিৎসা পেতে পারেন না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই জিনিসগুলো খুবই বড় অভাব রয়েছে। এজন্য আমাদের পীর মুর্শিদের পক্ষ থেকে অনেক কিছু আমরা পাইতে কষ্ট হয়ে যায়, অনেক কিছু আমরা হয়ে যায়। এজন্য ইলমে তাসাউফ আমাদের খুবই জরুরি রয়েছে, এটা শিক্ষা গ্রহণ করা খুব জরুরি রয়েছে। কেননা ইলমে তাসাউফ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের থেকে আমরা হাসিল করতে পারবো না। কেননা আল্লাহওয়ালা, খোদা ভীরু, খোদা ভক্ত, ওলিদের অনুসৃত পথকেই আপনার বলা হয় তাসাউফ। এজন্য তাদের পথকেই আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যেমন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নির্দেশ করেছেন, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। তার এই মহান উক্তির প্রকৃত অর্থ হলো যে আল্লাহ তাআলা যেসব ঐশী গুণাবলী রয়েছে সেসব গুণাবলীতে গুণান্বিত হওয়াকেই আল্লাহ তাআলার রঙে রঞ্জিত হওয়া বোঝানো হয়েছে। যেমন আল্লাহর স্বভাবে তার পুত পবিত্র চরিত্রে কোনো প্রকার কামনা, লালসা, হিংসা, প্রতারণা, পানাহার কুপ্রবৃত্তি, নিদ্রা প্রভৃতি মোটেও নেই। এমন ঐশী স্বভাবে স্বাভাবিক হতে পারলেই জৈবিক উপাদানে আবদ্ধ মানবাত্মা ঐশী সত্তায় পৌঁছাতে পারে, পরিণত হতে পারে পরশ পাথরে। এজন্য মহান রব তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 138, তরজমা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আর আল্লাহ ছাড়া এমন কেই বা আছে যে সর্বোত্তম রং প্রদান করতে পারে। সুতরাং আল্লাহর আধ্যাত্মিক গুণে গুণান্বিত, আল্লাহর স্বভাবে স্বভাবিত হতে পেরেছেন তিনি আল্লাহ তাআলার বেলায়েত প্রাপ্ত ওলি, সুফি, দরবেশ, মুর্শিদ, পীর, মোট কথা ইনসানে কামিল বা পরিপূর্ণ মানব নামে অভিহিত। এমন মহামানবদের সম্পর্কেই আল্লাহ পাক ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের সুসংবাদ প্রদান করেছেন, তাদের জন্যই রয়েছে দুনিয়া ও আখিরাতের সুসংবাদ। সুবহানাল্লাহি ওয়াহামদি। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের ই করতে হবে। এখানে অনেকে হয়তো অনেক ধরনের কথা নাও বুঝতে পারে যে আল্লাহর স্বভাবে স্বভাবে এখানে শিরিক হয়ে যাচ্ছে। না, এখানে শিরিক না, এখানে শিরকের কোনো কথা না। যেমন কামনা, লালসা, হিংসা, প্রতারণা, পানাহার, এগুলো করা থেকে তো আপনার আল্লাপাক কত পবিত্র। জাতের সাথে একজন মুমিন বান্দা মধ্যে কামনা বাসনা থাকতে পারে না, একজন মুমিন বান্দার মধ্যে হিংসা প্রতারণা থাকতে পারে না, একজন মুমিন বান্দার ব্যাপারে মুমিনের যে মুমিনের যে আপনার গুণাবলীর মধ্যে আসছে, সে কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে। সুবহানাল্লাহি হামদি। এবং অনেক আল্লাহর অলিগণে এরকমও পাওয়া যায় যে যারা তৃষ্ণার্ত থাকতেন, খাবার খেতেন না, নিজের নফসে আম্মারাকে শুধরানোর জন্য, নিজের নফসে আম্মারাকে কষ্ট দেওয়ার জন্য তারা কত কত সাধনা পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহি হামদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে পথ আমাদেরকে দিয়েছেন, মত দিয়েছেন, সেজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তো এই যে ব্যাপারগুলো, যেমন আপনার তরিকতের মধ্যে দুটি পথ রয়েছে, একটা হচ্ছে জাহিরি পথ, একটা হচ্ছে বাতিনি পথ। তো জাহির হচ্ছে দেহাবরণ ও শরীয়তসম্মত জীবন ব্যবস্থা, আর বাতিন হলো আপনার তরিকত, তাই না? এখন অনেকে বলতে শোনা যায়, অনেকে বলে ফেলে যে শরিয়ত এগুলো কিছু না, মারিফত অর্জন করাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু বুজুগানে কেরামের কিতাব এবং তরিকতের যত কিতাব রয়েছে অধ্যয়ন করলে এটাই পাওয়া যায়, যার মধ্যে শরিয়ত নেই তার মধ্যে মারিফত বাতিন কিছু আছে বলে কোনো কেউ প্রমাণ করতে পারবে না। এটাই হচ্ছে সর্বসাকুল্যে বুজুগানে কেরামের মতামত। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আপনার বাতিন যে কথা সবাই বলে থাকে, মারিফাতের কথা বলা থাকে, ধর্মের সংরক্ষণ বা তার সদানুষ্ঠানসমূহ প্রতিপালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মার উন্নতি সাধন। নৈতিক চরিত্র অবনতি থেকে আত্মশুদ্ধি লাভ করাই ধর্ম পালনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে উন্নতি হওয়ার জন্য আপনার এই তরিকত শিক্ষা, তাসাউফ শিক্ষা, পীর মুর্শিদের দরবারে যাওয়া, কামিল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, এটা আবশ্যকতা অপরিহার্য রয়েছে। এজন্যই তাসাউফ শিক্ষার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, মনোনিবেশ সৃষ্টির উদ্দেশ্যে কালিমায়ে তাইয়েবা দুইবাদ অবতীর্ণ হয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে রসুল, আপনি জেনে রাখুন আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ বা পর্ব নেই, ক্ষমা প্রার্থনা করুন আপনার মুমিন নর নারীদের পাপের জন্য। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকেই আপনার কালিমা তাইয়েবার অভ্যন্তরীণ উদ্দেশ্যের প্রতি মনসংযোগ সৃষ্টির নিমিত্তে ইলমে তাসাউফ তরিকত শিক্ষার প্রতি আপনার মুসলমানদের একটা জাগ্রত হয়েছে, আগ্রহ জেগে গেছে। তাসাউফ বিষয়টি যেমন একটি আত্মতাত্ত্বিক গোপন রহস্যবেদ্যে আবৃত, তদ্রূপ তাসাউফ তরিকত শব্দটি মধ্যে একটি গোপন তাৎপর্য রহস্য নিহিত রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। এজন্য এর সমন্বয় বুজুর্গানে কেরাম এভাবে করেন যে তা দ্বারা, তাসাউফ তা দ্বারা তওবাকে বোঝানো হয়েছে, কারণ তাসাউফ বা সুফি শিক্ষার প্রথম পাঠ সূচনাই হয় তওবার দ্বারা। আপনি কোনো কামিল পীরের কাছে যাবেন, তখন তিনি বায়াত গ্রহণ প্রাককালে আপনাকে কি করবে? তওবা করাবে। তো তাসাউফ এর প্রথম কি? তা দিয়ে তওবা। আপনাকে প্রথমে তওবা করতে হবে,
কোরআন হাদিস সুফিদের উক্তি দ্বারা তওবার গুরুত্ব ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটি পৃথক কিতাব রচনা প্রয়োজন হয়ে যাবে। তওবার উপরে যখন আমরা কোনো প্রোগ্রাম করি তখন দেখা যায় ঘন্টার উপর ঘন্টা আলোচনা করা যায়, আর এজন্য তওবাতুন নসুহ করার জন্য বলা হয়েছে। এরপরে আসুন সাদ দ্বারা কি বোঝানো হয়েছে, সাফা, সাফা বোঝানো হয়েছে। যেহেতু সাফা অর্থ আত্মার পবিত্রকরণ পদ্ধতি, এই আত্মশুদ্ধি লাভ করাই সুফি সাধনার মূল লক্ষ্য। আমাদেরকে এই কাজগুলো করতে হবে। সুফি শাস্ত্রে বা সুফিদের ভাষায় আত্মশুদ্ধিকে বলা হয় তাজকিয়ায় নফস। এই তাজকিয়ায় নফস, ইসলামে নফস হলো সুফি শিক্ষার দ্বিতীয় পাঠ। আত্মশুদ্ধি হাসিলের পথে বাধার সৃষ্টি করে আসছে মানুষের পশব প্রবৃত্তিসমূহ, নফসে আম্মারা। এই পশব প্রবৃত্তির বিরুদ্ধে সুফি ইজাম, সুফিগণ, আল্লাহর ওলিগণ, তরিকত পন্থীগণ তার পুরো জীবন ধরেই আত্মসংগ্রামে রত থাকেন। অল্প কথায় এটাই বলা যায় যে নিজের নফসে আম্মারার বিপরীত কাজ করা, নিজের নফসে আম্মারার বিপরীত কাজ করে নফসে মুতমাইন্না করার লক্ষ্যে যে কাজ করা হয় তাকেই বলা হয় সাফা, অর্থাৎ আত্মার পবিত্র করতে হবে। এরপরে ওয়াও, ওয়াও দ্বারা বিলায়াত বলা হয়েছে, কেননা তাসাউফ শিক্ষার প্রথম পাঠ তওবা, দ্বিতীয় পাঠ সাফা এবং তৃতীয় পাঠ হচ্ছে বিলায়াত। প্রথম দুটি ধাপ পেরিয়ে তৃতীয় ধাপে উন্নতি হতে পারলেই বিলায়াত হাসিল হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া যায়, আর বিলায়াতপ্রাপ্ত ওলিদের প্রতি ইলহাম হয়। বিলায়াতপ্রাপ্ত ওলিদের উপর বিশ্ব পরিচালনার গোপন দায়িত্ববান ন্যস্ত হয়। এজন্য ওলিদের কিছু ভাগ থাকে, কেউ কুতুব হয়, কেউ আবদাল হয়, এভাবে করে ভাগ ভাগ থাকে। কেউ গৌস হয়, কেউ গৌসে আজম হয়। তো ওয়াওর পরে ফা, ফা দ্বারা ফানাফিল্লাহ বোঝানো হয়েছে। এটি তাসাউফ শিক্ষার চতুর্থ স্তর এবং তাসাউফ শিক্ষার সর্বোচ্চ পর্যায়। এই স্তরে উন্নীত সুফিগণ আল্লাহতে বিলীন হয়ে যায়। ফানাবাদের প্রবর্তক হলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়ার নামই ফানাফিল্লাহ। আল্লাহর ওলিগণ ঐশী প্রেমের মগ্নতায় সর্বদা আল্লাহতে ডুবে থাকতে চায়। কিন্তু চিন্তার বিষয় হলো ওই চারটি অর্থবহ অক্ষরের সংযোজন সমন্বয়ের ফলে যেমন সৃষ্টি হয়েছে তাসাউফ শব্দটি, এর চেয়ে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ তাসাউফ বিষয়টি। চারটি বনের সারাংশ হচ্ছে তা তওবা অর্থ বহন করে। এই তওবা দুই অর্থে বোঝানো হয়েছে, মৌখিক তওবা আবার আন্তরিক তওবা। মুখেও তওবা করা যায়, আবার অন্তর দিয়েও তওবা করা যায়। কোনটা করতে হবে? আন্তরিকভাবে তওবা করতে হবে। মৌখিক তওবার অর্থ হতে অতীতের পাপকর্মের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতের পাপ কাজে লিপ্ত না হওয়ার ওয়াদা করা কি মৌখিক তওবা বলে। আন্তরিক তওবার অর্থ হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, যে পাপকর্ম থেকে পরিবর্তিত হয় তখনই প্রতিশ্রুত তওবা পরিপূর্ণতা হাসিল হয়, এরূপ তওবাকেই আন্তরিক তওবা বলা হয়। তওবার জন্য যারা নিষ্পাপ হয়ে যান এমন পবিত্র হৃদয়ের লোকদের কি আল্লাহ তাআলা ভালোবাসেন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা না বুঝি না জানি তাহলে কিন্তু আমাদের ই করতে হবে। তেমনইভাবে প্রত্যেকটি তওবা, তারপরে আপনার আত্মশুদ্ধি বা আত্মিক পবিত্রকরণ, সওয়াদ দ্বারা যে বোঝানো হয়েছিল বিলায়াত হাসিল করার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য। এবং যখন আপনি এই তওবা করবেন, যখন আপনি সাফা করবেন, পবিত্র অন্তর করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কানেকশন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে যাবে, আর যখন হয়ে যাবে তখন আপনি এই বিলায়াত লাভ করতে পারবেন। আর যখন বিলায়াত লাভ হবে, তৃতীয় ধাপ হয়ে গেল, চতুর্থ ধাপে আপনি পৌঁছে যাবেন ফানাফিল্লাহ, সুবহানাল্লাহ, ফানাফিল্লাহ বা কাবিল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে এ সকল বিষয় বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।